أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح حي على الفلاح أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আজ আল্লাহ তাআলার অপার কৃপায় আহমদিয়া মুসলিম জামাত জার্মানির বার্ষিক জলসা এই জুমার খুতবার মাধ্যমে শুরু হতে যাচ্ছে। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে জলসার উপস্থিতিতে প্রত্যেক বছর প্রবৃদ্ধি ঘটে থাকে এবং আমি আশা করি এবছরও ঘটবে এবং হওয়া উচিত, কেননা হযরত মসীহে মাউদ আলাইহি সাল্লাতু ওয়াসালাম বারবার জামাতকে এ বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন যে সকল আহমদিকে এই জলসায় যোগদান করা উচিত। অতএব যেভাবে জামাতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অনুরূপভাবে জলসার উপস্থিতিও বৃদ্ধি পাওয়া উচিত, আর এই জন্য কষ্ট করে হলেও লোকদের আসা উচিত। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা জলসা করার সুযোগ আপনাদের দিয়েছেন। পাকিস্তানে জলসার উপর বিধিনিষেধ রয়েছে, জলসা করার উপর নিষেধাজ্ঞা রয়েছে। সেখানকার আহমদিরা অস্থির এবং উদ্বিগ্ন হয়ে পড়েন, যাহায় এই নিষেধাজ্ঞা যদি উঠে যেত তাহলে আমরাও জলসা করতে পারতাম, আর সেসব লক্ষ্য আমরা অর্জন করার চেষ্টা করতে পারতাম যেমনটি হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বর্ণনা করেছেন। আমরাও সেসব দোয়া পাবার যোগ্য হই যা হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম জলসায় যোগদানকারীদের জন্য করেছেন। এখানে অনেক অতিথি পাকিস্তান থেকে এসেছেন যারা আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন, পুরুষ নারী সবাই। কাঁদতে কাঁদতে অনেকের হেঁচকি উঠে যায় যে আমরা এই নিয়ামত রাজি থেকে বঞ্চিত। দোয়া করুন হুজুর আমরাও যেন এই নিয়ামত লাভ করতে পারি। যা হোক, যেমনটি আমি সর্বদা বলে থাকি, পাকিস্তানের আহমদীদের যদি এই দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পেতে হয় তাহলে পূর্বের তুলনায় অনেক বেশি আল্লাহ তাআলার সমীপে সমর্পিত হওয়া উচিত, আল্লাহর দরবারে সমর্পিত হওয়া উচিত। তাহলে আল্লাহ তাআলা অচিরেই কৃপার উপকরণ করবেন, জালিমদের অত্যাচার এবং শত্রুদের বিরোধিতার হাত থেকে আমাদের মুক্তি দিবেন। এসব কিছু দোয়ার মাধ্যমে হবে, দোয়া ছাড়া আমাদের হাতে আর কোনো অস্ত্র নেই এই পুরস্কার লাভ করার জন্য। যা হোক, আমি আপনাদের যারা এখানে বসবাসকারী তাদেরকে বলছিলাম যে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আপনাদের জন্য এই উপকরণ সহজলভ্য করেছেন যে আপনারা জলসা আয়োজন করেন, সকল প্রকার ইজতেমা আপনারা করেন, সকল শ্রেণীর বা সকল পর্যায়ের বৈঠক এবং অধিবেশন আয়োজন করেন। এজন্য আপনারা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হন, এবং কৃতজ্ঞতা প্রকাশের ভাষা হচ্ছে জলসার অনুষ্ঠান আদি থেকে আপনারা পরিপূর্ণরূপে লাভবান হওয়ার চেষ্টা করুন। জলসার দিনগুলোতেও এবং জলসার পরেও যে পুণ্য কথাবার্তা আপনারা এখানে শুনবেন এবং পুণ্য কাজ এখানে চর্চা হতে দেখবেন সেগুলোকে আপনারা নিজেদের জীবনের অংশে পরিণত করুন। হযরত মসীহ মাউদ আলাইহি সালাতু ওয়াসালাম জলসার উদ্দেশ্য ধৈর্যের সঙ্গে ধর্ম অনুসন্ধান করা, আর শুধুমাত্র ধর্মকে লাভ করাই তিনি জলসার মূল উদ্দেশ্য নির্ণয় করেছেন। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যে জলসায় যোগদান করে সে যেন এই সংকল্প নিয়ে, এই নিয়ত নিয়ে জলসায় আসেন যে কিছুটা কষ্ট ক্লেশ যদি সহ্য করতে হয় তাহলে আমরা করব, এবং কোন অধৈর্যমূলক কথা আমাদের মুখ থেকে বেরোবে না যে আমাদের সঙ্গে এই ব্যবহার করা হয়েছে বা এমনটি করা হয়েছে। প্রথম কথা হচ্ছে, সাধারণত হুজুর বলছেন যে এখানে যারা ডিউটি দিচ্ছেন, দায়িত্ব পালন করছেন, কর্তব্য পালন করছেন, তারা আল্লাহ তাআলার ফজলে স্ব-স্ব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করছেন, আর যাদের মাঝে কিছুটা ঘাটতি রয়েছে আমি পুনরায় তাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনারা ধৈর্য সহ্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আপনারা স্ব-স্ব দায়িত্ব পালন করার চেষ্টা করুন। আর এর পাশাপাশি আমি জলসায় যারা যোগদান করছেন তাদেরও বলবো যে এখানে জলসায় আসা কেবলমাত্র এই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে হওয়া উচিত যে তিনি বা আপনি আপনাকে ধর্ম শিখতে হবে, আর এই পরিবেশে নিজেদের আধ্যাত্মিক উন্নতির উপকরণ আমাদের সন্ধান করতে হবে। তারপর এই আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে আপনারা নিজেদের পরবর্তী প্রজন্মকেও যুক্ত করবেন। হযরত মসীহ মাউদ আলাইহিসসালামের এই যে বেদনা একে আপনারা সদা অনুভব করুন, করার চেষ্টা করুন। তিনি বলেন, আমি বারবার বলি যে তোমরা নিজেদের চোখকে পবিত্র করো এবং এই চোখগুলোকে আধ্যাত্মিকভাবে এত উজ্জ্বল এবং দীপ্তিময় করো যেমনটি বাহ্যিকভাবে এই চোখের আলো রয়েছে। তিনি বলেন, মানুষ ততক্ষণ পবিত্র হতে পারে অর্থাৎ যখন সে পুণ্য এবং মন্দের মাঝে পার্থক্য করার সে শক্তি লাভ করে এবং পুণ্যের প্রতি সে পূর্ণরূপে বিনত হয়ে যায়। তিনি আলাইহিস সালাম বলেন, মুক্তি সেই লাভ করতে পারে যে এই পৃথিবীর আবেগ এবং আবেগ থেকে মুক্ত হয়ে যায় এবং নিজের হৃদয়কে পূর্ণরূপে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে এবং ন্যাক এবং পুণ্য প্রকৃতির হয়ে যায়। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত মানুষের হৃদয়ে মানুষ বিনয়ের সেজদা না করবে ততক্ষণ পর্যন্ত বাহ্যিক সেজদার উপরে নির্ভর করা একটি কোন বুদ্ধিমানের কাজ নয়, এর কোনো মূল্য নয়। যেমনটি কোরবানির মাংস খোদা পর্যন্ত পৌঁছে না, কেবলমাত্র তোমাদের তাকওয়া পৌঁছে, অনুরূপভাবে এই যে শারীরিক সেজদা এবং রুকু এগুলো মূল্যহীন যতক্ষণ পর্যন্ত তোমাদের হৃদয়ে সেজদা রুকু এবং কিয়াম না করবে। বলেন, হৃদয়ের কিয়াম হচ্ছে যে তার আদেশ নিষেধাজ্ঞা এবং তার নিষেধাজ্ঞার উপর যেন পুরোপুরি আমল করা হয়, আর রুকু হচ্ছে তার নির্দেশ অনুযায়ী ঝুঁকবেন, আর সেজদা হচ্ছে তার জন্য নিজের যে আমিত্ব এর থেকে নিজেকে মুক্ত করে দিন, খোদার জন্য বিনয় অবলম্বন করুন। এরপর তিনি এই দোয়াও করেছেন জলসায় যোগদানকারীদের জন্য যে খোদা তাআলা আমার এই জামাতের হৃদয় সমূহকে যেন পবিত্র করে দেন এবং তার দয়ার হাত যেন প্রসারিত করেন এবং দয়ার হাত প্রসারিত করে তাদের হৃদয়কে যেন নিজের প্রতি আকৃষ্ট করেন বা টেনে নেন। অতএব এই যে হৃদয়ের আবেগ বেদনা, এই দোয়া হযরত মসীহ মাউদ আলাইহি সালাতু ওয়াসালাম করেছেন আমাদের আমাদের কর্মের সংশোধনের জন্য, এবং এসব জলসা আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে এই কর্মের সংশোধন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন আমরা যেন এই তিন দিনে নিজেদের কর্মের সংশোধন করার ব্যাপারে যেন বিশ্লেষণ করতে থাকি এবং মনোযোগ নিবদ্ধ করি। এই মান তখন আমরা প্রতিষ্ঠা করতে পারব যখন আমরা
একটি সচেতনতা নিয়ে, বিশেষ সচেতনতার সাথে জন্য চেষ্টা করব। তিনি আলাইহিস সালামের প্রতিটি বাক্য এবং প্রতিটি শব্দ বেদনা ঘন এবং তা আমাদের গভীরভাবে আলোড়িত করে। তিনি বলেন যে নিজের আধ্যাত্মিক চোখকে সেভাবে আলোকিত করো যেভাবে তোমাদের চর্মচক্ষু আলোকিত। চর্মচক্ষুতে দৃষ্টিশক্তি রয়েছে, আমাদের চোখে যদি কোনো আঘাত আসে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই, তাৎক্ষণিকভাবে আমরা ডাক্তারের কাছে যাই। চোখ যখন ঝাপসা হয়ে যায় আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, আমরা বিভিন্ন প্রকারের ব্যবস্থা নেই চোখের চিকিৎসার। এমন সকল বস্তু থেকে চোখ রক্ষার চেষ্টা করি যা আমাদের দৃষ্টিকে প্রভাবিত করতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে। এই প্রচেষ্টা বা এই চেষ্টা আমাদের আধ্যাত্মিক চোখের আলো এবং আধ্যাত্মিক দৃষ্টিকে সুস্থ রাখার জন্য কি আমরা করে থাকি? এই তিন দিনে, জসার তিন দিনে যদি আমরা পূর্ণ মনোযোগ দেই বা পূর্ণ মনোযোগ দিলেও বাহিরে গিয়ে আমরা এমন কাজে জড়িয়ে যাই যা আমাদের আধ্যাত্মিকতার উপর নেতিবাচক বা বিরূপ প্রভাব ফেলে থাকে, তাই আধ্যাত্মিক দৃষ্টির প্রখরতা বা আলো, আধ্যাত্মিক আলো লাভ করা কয়েকদিনের বিষয় নেওয়া তো তিন দিন এটিকে স্ট্রং করার জন্য চিকিৎসা স্বরূপ মাত্র। যদি চিকিৎসার পর, চিকিৎসা নেয়ার পর পুনরায় যদি অসাবধানতা থাকে, অসাবধানতা অবলম্বন করা হয়, তাহলে আধ্যাত্মিক দৃষ্টি প্রভাবিত হবে। তাই তিনি বলেন প্রকৃত দৃষ্টিবান সে যে ভালো মন্দের পার্থক্য করে থাকে, আর পার্থক্য শক্তি যখন অর্জন হয় তখন পুণ্যের দিকে সে অগ্রসর হয় বা ধাবিত হয়। এরপর সেই নেক কর্মসাধিত হওয়া উচিত যা যে নেক কাজ করার আল্লাহ নির্দেশ দিয়েছেন। আর এই সকল নেক কর্মের মাঝে যেখানে আল্লাহর ইবাদত রয়েছে সেখানে আল্লাহ সৃষ্টির অধিকারও এর অন্তর্গত এবং অন্তর্ভুক্ত। আমি একটা অধিকারের দৃষ্টান্ত তুলে ধরব যে কারণে জামাতে দুশ্চিন্তা বেড়েই চলেছে, এই দায়িত্ব অধিকার প্রদান না করার কারণে। শুধু ঘরের ঘরকেই অশান্ত করে তোলেনি, ঘরের শান্তি বিঘ্নিত হয়নি, বরং অনেক মেয়ে যাদের বিয়ের পর যারা এখানে এসে থাকে পাকিস্তান থেকে বা পৃথিবীর অন্য কোন স্থান থেকে যারা বিয়ের পর এখানে এসে থাকে, ঘরের সাথে তাদের যে দূরত্ব সেই কারণে তারা মারাত্মক মানসিক কষ্টের মাঝে নিপতিত। এছাড়া পাকিস্তানে তাদের পিতামাতা যারা রয়েছে পিতামাতাও দুশ্চিন্তাগ্রস্ত থাকেন মেয়ের কারণে, যদিও কোনো কোনো ছেলের সাথেও এমন দুর্ব্যবহার করা হয়। মেয়ে বা মেয়ের পিতামাতা অসাবধান হয়ে থাকে বা দুর্ব্যবহার করে থাকে, পিতামাতার ভূমিকা এখানে বেশি মেয়ের তুলনায়। কিন্তু পুরুষ হওয়ার সুবাদে নিজের যে ক্ষয়ক্ষতি হয়ে থাকে বা ঘাটতি হয়ে থাকে তা পূরণ করতে পারে, কিন্তু তার সময় কোনোভাবে কেটেই যায়। কিন্তু মেয়ে বা মহিলা সমাজের চোখও তাদেরকে তির্যক দৃষ্টিতে দেখে থাকে, তাদেরকে কষ্ট, মেয়েদেরকে কষ্ট দিয়ে থাকে। আমি যেভাবে বলেছি তার পিতামাতাও পাকিস্তানে বা স্বদেশে মেয়ের জন্য দুশ্চিন্তাগ্রস্ত থাকে। তাই এমন মানুষ যারা জেনে শুনে বিনা কারণে শুধু নিজের অহমিকার বশবর্তী হয়ে এমন কাজ করে, যে পক্ষই হোক না কেন, তাদেরকে বলছি যে খোদা ভীতি থাকা উচিত, খোদাকে ভয় করা উচিত। অনেক সময় অনেক ওহদাদার বা পদাধিকারীও আল্লাহকে ভয় করে না, আর ভুল এবং অন্যায় পদক্ষেপ নিয়ে তারা এই ক্ষেত্রে এই জুলুম এবং অত্যাচারে ভূমিকা রাখে। তাই আল্লাহকে ভয় করে খোদাভীতিকে সামনে রেখে আধ্যাত্মিক ব্যাধি থেকে বেঁচে চলার চেষ্টা করা উচিত সবাইকে। তিনি আরো বলেন যে মুক্তি কেবল তারাই লাভ করবে যারা জাগতিক আবেগ বা চাওয়া পাওয়ার প্রতি বিতশ্রদ্ধ হবে এবং যারা যাদের হৃদয় হবে স্বচ্ছ। তো এই বেদনা ঘন শব্দগুলো নিয়ে আমাদের ভাবা উচিত, আমাদের হৃদয় কি জাগতিক নিজ আবেগ অনুভূতি থেকে মুক্ত, বা জাগতিক বা বৈষয়িক আবেগ অনুভূতি আমাদেরকে নাকি পরিবেষ্টন করে রেখেছে। আমরা কি বলতে পারি যে আমরা সকল প্রকারের পাপ থেকে মুক্ত বা সকল প্রকারের রোগ ব্যাধি এর ঊর্ধ্বে? কেউ আমাদের আসল কাজ বা কর্ম জানুক বা না জানুক, অন্যরা সেটি বুঝুক বা না বুঝুক, আল্লাহকে হাজার নাজের জেনে আমরা কি সকল প্রকারের কলুষ এবং সকল প্রকারের নোংরামি আর অন্যদেরকে কষ্ট দেয়া থেকে বিরত থেকে আল্লাহর পবিত্র দৃষ্টিতে নির্দোষ প্রমাণিত হওয়ার চেষ্টা করছে কি? আমাদের হৃদয়ে কি খোদার প্রাপ্য অধিকার প্রদান এবং তার সৃষ্টির অধিকার প্রদানের ক্ষেত্রে কি পরিষ্কার স্বচ্ছ, বা অন্তত পক্ষে যথাসাধ্য স্বচ্ছ রাখার চেষ্টা করছে কি? আর একই সাথে সেই চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি কি? যদি না হয়ে থাকে তাহলে আমাদের অবস্থা সত্যি আমাদের সত্যি ভাবতে হবে, আমাদের সেজদা আমাদের বিনয় সত্যিকার অর্থে বিনয়ের সেজদা কিনা। বিনয়ের সেজদা সেটি যা খোদার নির্দেশ মান্য করার সকল প্রকারের চেষ্টা করা এবং এরপর খোদার ফজল এবং কৃপারাজি অর্জনের চেষ্টা করা, এমন ভাবে চেষ্টা করা যা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে থাকে। বাহ্যিক সেজদার যে চিত্র হয়ে থাকে তা তো আল্লাহ তাআলা কোরআন শরীফেই উল্লেখ করেছেন যে ফাওয়াইলুল মুসাল্লিন, যারা বাহ্যিক ভাবে কেবল বাহ্যিক ভাবে নামাজ পড়ে তারা তাদের জন্য ধ্বংস। আমাদের কেউ বা আমাদের এক ব্যক্তিও এইভাবে খোদার ক্রোধের শিকার হয়ে ধ্বংসের মুখে নিপতিত হবে, আল্লাহ করুন এমনটি যেন না হয়। কিন্তু খোদা তালা প্রক্ষেপহীন, সবসময় তাকে ভয় তার ভয় ভীতির হৃদয়ে বিরাজমান থাকা উচিত। মুসলিম ইসলাম যেভাবে বলেছেন যে আমাদের সেই কেয়াম রুকু এবং সিজদা করতে হবে যা খোদার পবিত্র দৃষ্টিতে পছন্দনীয়, যার যে ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনের জন্য হযরত মুসা আলাইহিস পৃথিবীতে এসেছেন। তিনি স্পষ্ট করেছেন যে নামাজে কিয়াম বা দাঁড়ানো, রুকু বা সেজদা কি জিনিস, কিভাবে তা করা যায়। মুসা আলাইহিস হৃদয়ের কিয়াম, হৃদয় কিভাবে দণ্ডায়মান হয়, হৃদয়ে দণ্ডায়মান হওয়ার অর্থ হল আল্লাহর নির্দেশ অনুসারে চলা, আল্লাহর নির্দেশের উপর প্রতিষ্ঠিত হওয়া, আল্লাহর আজ্ঞাবহ হওয়া। আল্লাহর নির্দেশ কি কি? আল্লাহর নির্দেশ বা আজ্ঞা সেগুলো যা কোরআনে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নির্দেশের উপর প্রতিষ্ঠিত হওয়ার অর্থ সেগুলোকে এমন দৃঢ়তার সাথে আঁকড়ে ধরা যে সেগুলো যেন কখনো আর ছুটে না, সেগুলো যেন মানুষের জীবন থেকে হারিয়ে না যায়, সেগুলোর উপর মানুষের নির্ভর করা যেন কোনো সময় মানুষ পরিত্যাগ না করে, সেগুলোকে কখনো তুচ্ছ যেন মানুষ জ্ঞান না করে। আর হৃদয়ের রুকু হল সকল বিষয়ে আল্লাহ তাআলার সামনে বিনত হওয়া, আল্লাহর সামনে ঝোঁকা। কোন জাগতিক ওসিলা কোন জাগতিক মাধ্যম যেন হৃদয়ে এই ধারণা সৃষ্টি করতে না পারে যে এর ফলে আমার সমস্যার সমাধান হবে। হৃদয়ের সেজদা বলতে কি বোঝায়? তিনি বলেন হৃদয়ের সেজদা হল নিজে সত্তার সাথে সত্তার উপর নির্ভর করা সম্পূর্ণভাবে ছেড়ে দেয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের সবকিছু উৎসর্গ করা, নিজের আবেগ অনুভূতিকে বিসর্জন দেয়া, আত্মীয়স্বজনকে প্রয়োজনে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা, নিজের অহমিকার সাথে দূরত্ব সৃষ্টি করা, নিজের আত্মাভিমানকে মিথ্যা আত্মাভিমানকে পরিহার করা। অর্থাৎ যে সমস্ত বিষয়কে তুমি আত্মাভিমান মনে করো, আত্মসম্মান মনে করো, কিন্তু সত্যিকার অর্থে এমন মিথ্যা আত্মসম্মান যা খোদা থেকে দূরে নিয়ে যায়, তা পরিহার করতে হবে। আত্মাভিমান যদি দেখাতে হয়, ধর্মের জন্য আত্মাভিমান থাকা উচিত। আর আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যদি কেউ পরিচালিত করার চেষ্টা করে, সেখানে তোমাকে গায়রাত বা আত্মাভিমান দেখানো উচিত। তো আমাদের প্রতিটি কাজ এমন হয়ে যাওয়া উচিত বা এমন ভাবে কাজ করার চেষ্টা করা উচিত যে আমাদের হৃদয়কে পাক এবং পবিত্র করবে বা করতে পারে। তিনি বলেন যে আমি আমার জামাতের কাছে এটি চাই, আর আমি আশা রাখি আল্লাহ তাআলা নিজ করুণার হাত প্রসারিত করে জামাতের সদস্যদের অবস্থা এমনই করবেন। তিনি বলেন এই অবস্থায় উপনীত হওয়ার জন্য যে চেষ্টা করে না, এমন লোকদের সাথে আমার কোন সম্পর্ক নেই। আল্লাহ তাআলা এমনটি যেন খোদা না করেন, আমাদের একজনও যেন সেই সকল লোকদের অন্তর্ভুক্ত না হয় যার হযরত মসীহ মওউদের সাথে সম্পর্ক ছিন্ন হবে। বরং আমাদের সকলের এই চেষ্টা করা উচিত যে আমরা যেন মসীহ মওউদের সাথে সম্পর্ককে কিভাবে অত্যন্ত দৃঢ় করতে পারি, সেই চেষ্টা আমাদের প্রত্যেকের করা উচিত। অতএব জলসায় যারা এসেছেন, যেভাবে আমি পূর্বে বলেছি, এই দিনগুলোতে আত্মজিজ্ঞাসা করুন, দেখুন যে আমরা সেই মানে কতটা উপনীত হওয়ার চেষ্টা করছি যা হযরত মসীহ মওউদ ইসলাম আমাদের কাছে আমাদের মাঝে বা যে মানে মসীহ মওউদ ইসলাম আমাদেরকে দেখতে চেয়েছেন। জলসার এই দিনগুলোতে আল্লাহ তাআলা এই পরিবেশ আমাদের উপহার দিয়েছেন। আল্লাহর অধিকার এবং বান্দাদের প্রাপ্য উভয়টি প্রদানের আমরা ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন করতে পারি, আর এগুলোকে জীবনের স্থায়ী অংশ করে নেয়ার চেষ্টা হতে পারে। ইনশাআল্লাহ এই মাসের শেষের দিকে পবিত্র রমজান মাসও আরম্ভ হচ্ছে, যা কর্মগত সংশোধনের মাস। এই দিনগুলোর বরকতকে যদি রমজানের সুমহান কল্যাণরাজির সাথে আপনারা যুক্ত করার চেষ্টা করেন, তাহলে আমাদের মাঝে এক আধ্যাত্মিক বিপ্লব আসতে পারে। আর এই উদ্দেশ্যে যদি জলসায় না আসেন, এই দিনগুলো যদি কোনো পরিবর্তনের কারণ হতে না পারে আর এর জন্য যদি চেষ্টা না করা হয়, তাহলে জলসায় আসা এবং না আসা সমান। বরং অনেক সময় এটি ক্ষতির কারণ হয়ে থাকে। এমন একটি জনসমাগম হোঁচট খাওয়ার কারণ হতে পারে। হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু হযরত মসীহ মওউদের যুগের একটি ঘটনা বর্ণনা করতেন। এক ব্যক্তির দুর্ভাগ্য ছিল যে মসীহ মওউদের সাহচর্যে তার কোনো লাভ হয়নি, বরং ঈমান ধ্বংস করে সেখান থেকে বিদায় নিয়েছে। এর কারণ ছিল তার অহমিকা, তার আমিত্ব, তার মিথ্যা নেকির যে বহির প্রকাশ, তার উন্নতির পথে বাদ সেধেছে। ঘটনা যা ঘটেছে তা হল, মসীহ ইসলাম যখন মসজিদে আসতেন, মানুষ তার নিকটতর হওয়ার চেষ্টা করত, তার কাছে এসে তার কথা শুনে কল্যাণমণ্ডিত হওয়ার, আধ্যাত্মিক পিপাসা নিবারণের চেষ্টা করত। এমন একটি অধিবেশনে এক ব্যক্তি আসে, এসে মসজিদের এক প্রান্তে সুন্নত পড়া আরম্ভ করে। এত দীর্ঘ সুন্নত বা নফল পড়তে থাকে যে মসজিদ আমাদের কাছে যারা আসতে চাইত তাদের মাঝে ব্যাকুলতা সৃষ্টি হয়, উৎকণ্ঠা সৃষ্টি হয়, মানুষ ক্রমশ মসজিদের কাছে ঘনিয়ে কাছে আসতে থাকে। অনেক কিছু মানুষ যখন দ্রুত অগ্রসর হতে থাকে, কারো কোনই যে ব্যক্তি নফল পড়ছিল তার গায়ে লেগে যায়, তখন সে বলা আরম্ভ করে, ইনি অদ্ভুত নবী, অদ্ভুত মসিহ মত, তার বৈঠকের মানুষ যারা নামাজ পড়ে তাদের আঘাত করে, সে ব্যক্তি খুবই অসন্তুষ্ট হয় এবং মুরতাদ হয়ে সেখান থেকে বিদায় নেয়। এটি তার দুর্ভাগ্য। সেই বৈঠক যা মানুষের ইমানকে দৃঢ় করার কারণ ছিল, ইমানের উন্নতির কারণ ছিল, তার জন্য সেটি স্খলনের কারণ হয়। তো তার এই কাজ যা স্পষ্ট করেছে তা হল তার রুকু এবং সেজদা ছিল লোক দেখানোর জন্য। আল্লাহ তাআলার প্রেরিত ব্যক্তির বৈঠক, তাতে যে আধ্যাত্মিক ভান্ডার এবং আধ্যাত্মিক যে খাজানা নাজেল হচ্ছিল এবং বিতরিত হচ্ছিল তাকে অবজ্ঞা করে সে সেখানে নামাজ পড়া আরম্ভ করে এবং মনে করছিল যে মানুষ তার নামাজ নষ্ট করছে। তো যদিও হযরত মসীহ ইসলামের বৈঠক এবং মজলিস এখন নেই, কিন্তু তার শিক্ষার আলোতে আলোকে সেই সকল কথারই আলোচনা হয়, কোরআনের তাফসীর বর্ণনা করা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম জীবনাদর্শের আলোকে ব্যক্তিগত তরবিয়তের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়, সুনির্দিষ্ট প্রোগ্রাম প্রণীত হয়, নামাজ পড়ে মানুষ তাহাজ্জুদ হয়, যথাসময়ে সেগুলো পড়া হয়, প্রত্যেক অনুষ্ঠানে যথাসময়ে সবার অংশগ্রহণ করা উচিত এবং এটি থেকে লাভবান হওয়ার চেষ্টা করা উচিত। যদি কোনো কারণে নামাজ বাদ যায় বা যথাসময় পড়তে না পারে, কোনো কোনায় গিয়ে পড়ে নেওয়া উচিত। যেন যথাসময়ে আপনি যে নামাজ পড়েননি তাও যেন প্রভাবিত না হয়, আর মানুষের বসতেও যেন অসুবিধা না হয়, যেন মানুষ শান্তিপূর্ণভাবে জলসার কার্যক্রম শুনতে এবং দেখতে পারে। স্মরণ রাখবেন, নেক কর্ম বা আমলে সালে বলতে যা বোঝায় তা হল যা যথাসময়ে এবং স্থান কাল ভেদে করা হয়। যদি অযথা স্থানে যদি কোনো কাজ করা হয়, এটি এমন কর্ম পদস্খলনের কারণ হতে পারে। সে ব্যক্তি যে নামাজ পড়ছিল মসিমদের বৈঠকে, সে মসিমদের পদমর্যাদা বুঝে যদি তার অধিবেশন এবং বৈঠকে বসত, তার এই কর্ম অধিক সঠিক এবং সুষ্ঠ এবং নেক কর্ম হতো, তার ইমান নষ্ট হওয়া থেকে বেঁচে যেত। এটি থেকে আমরা শিক্ষাও পেতে পারি, এর মাধ্যমে এই শিক্ষাও পাই যে ধৈর্য এবং সহ্য ইমান নষ্ট হওয়া থেকে মানুষের ইমানকে রক্ষা করে। এই দিনগুলোতে আপনাকে যদি কেউ কষ্ট দেয়, শুধু কোনই লাগার প্রশ্ন নয়, বড় ধরনের কোনো কষ্ট যদি কেউ দেয়, আপনারা ধৈর্য দেখান, ধৈর্য ধারণ করুন, সহ্য করুন, আর সেই মহান লক্ষ্য অর্জনের প্রতি মনোযোগী হন যেই লক্ষ্যে আপনারা এখানে এসেছেন। জলসায় অনেক সময় ধৈর্যহীনতার কারণে অনেকেই পরস্পরের সাথে কঠোর ব্যবহার করে, ঝগড়া বিবাদ পর্যন্ত বিষয় গড়ায়, আর এর ফলে এই যারা ঝগড়া করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়, অনেক সময় এর ফলে এরা হোঁচট খায়, কেননা তাদের অহমিকা তখন ছেয়ে যায় এইসব কিছুর উপর, ইমান নষ্ট হয় অনেকের। তো আমি যেভাবে বলেছি, এই জসা কল্যাণকর না হয়ে এদেরকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাওয়ার কারণ হয়, ক্ষতির কারণ হয়ে থাকে তাদের জন্য বা এমন লোকদের জন্য ঈমান নষ্ট হওয়ার কারণ হয়ে থাকে। কিন্তু ধৈর্য, সহনশীলতা এবং জলসায় অংশগ্রহণের প্রকৃত উদ্দেশ্য যদি মানুষের সামনে থাকে তাহলে শুধু ব্যক্তিগত ইমানেরই ক্ষেত্রে মানুষ উন্নতি করে না, বরং অনেকের ইমানই উন্নতি এবং হেদায়তের কারণ হয়ে থাকে। সে আল্লাহ তাআলার বিশেষ কৃপায় আহমদিয়া বিশ্বে এখন সর্বত্র জলসা হয়ে থাকে, জলসা অনুষ্ঠিত হয়ে থাকে, বহু দেশে জলসা হয় যেখানে জামাত বড়। মুসলিমদের মান্যকারী যারা বিভিন্ন জাতি গোষ্ঠী এবং প্রজন্মের সাথে সম্পর্ক রাখে তাদের কারণে পৃথিবীতে যে হেদায়েতের প্রসার ঘটছে তা খোদার দরবারে মানুষকে ঝোঁকার প্রেরণায় সমৃদ্ধ করে। যদি কোনো দুর্ভাগার ইমান যদি নষ্ট হয় তাহলে অন্যদিকে শত শত এমন সৌভাগ্যবান আছে যারা ইমান আনে। এর দৃষ্টান্ত হযরত মসীহ মওউদের যুগেও এমন দৃষ্টান্ত ছিল আর আজও এমন অনেক ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে। এখন একটি দৃষ্টান্ত তুলে ধরব আপনাদের সামনে। এমন মানুষ হেদায়েত পাচ্ছে যারা সহস্র সহস্র মাইল দূরে, কিন্তু তারা ইমানের ক্ষেত্রে উন্নতি করছে। তাদের অধিকাংশ হয়তো খলিফাকে দেখেওনি, আর যারা দেখেছে তারা হয়তো 25 বা 30 বছর পূর্বে দেখেছে। কিন্তু হেদায়েতের কিভাবে তারা অন্যের জন্য কিভাবে হেদায়েতের কারণ হচ্ছে, ইমানের ক্ষেত্রে কিভাবে উন্নতি করছে তা দেখে আশ্চর্য হতে হয়। সেরালিয়নের একটি ঘটনা আমি বলছি। পোর্ট লোক অঞ্চলের মোবাল্লিক লেখেন, ক্যাফে চিফডমের প্রধান ইমাম এবং ডেপুটি চিফ ইমাম শেখ আদম জামাতের ভয়াবহ বিরোধী ছিল। আমাদের স্থানীয় মোয়াল্লেম শেখ ইব্রাহিম তুরে সাহেব জামাতি বিষয়ে সেখানে কথা বলতেন। সেরালিয়নের জলসা ঘনিয়ে আসে, তখন মোয়াল্লেমকে সে ব্যক্তি বলে চিফ ইমাম এবং ডেপুটি চিফ ইমাম জলসায় অতিথি হিসাবে তাদেরকে আমন্ত্রণ জানান। তিনি প্রধান ইমাম অস্বীকার করে, কিন্তু ডেপুটি চিফ ইমাম আমন্ত্রণ গ্রহণ করেন আর জলসায় আসেন। বোতে সেখানে জলসা হয়। ইনি বলেন যে ইনি লেখেন ডেপুটি চিফ ইমাম শেখ আদম, তিনি বলেন যে আমি ভাবছিলাম যে মানুষ কেন এত টাকা খরচ করে এখানে আসে। কিন্তু জলসার প্রথম দিন যখন মানুষ তাহাজ্জুদের জন্য সমবেত হয়, অনেক বড় জনসমাগম ছিল সেটি, তাহাজ্জুদের নামাজে যখন কোরআন শুনলাম আর মানুষের আল্লাহ তাআলার দরবারে মানুষকে ক্রন্দনরত অবস্থায় দোয়া করতে দেখেছে, আমার মন গলে যায় যে এই সমস্ত লক্ষণ আর মানুষের এইভাবে ইবাদতে মগ্ন হওয়া বলছে যে এরা সত্যবাদী, এই জামাত এটি সত্য লোকদের জামাত, দুনিয়ার কীট এবং মিথ্যাবাদীদের জামাত এমন হয় না। বল্লেক সাহেব বলেন যে আমি তাকে জিজ্ঞেস করলাম, প্রথম অধিবেশনের পর তাকে জিজ্ঞেস করলাম যে জলসা কেমন লেগেছে, কি অনুভব করেছেন, অনুভূতি কেমন আপনার। তিনি বলেন যে আমি জামাতের সদস্য এবং জামাতে রীতিনীতিতে প্রভাবিত, এবং এরপর তিনি বলেন আমি বয়াত করছি এবং আমার সকল সন্দেহ দূর হয়। এলাকায় গিয়ে তিনি তবলিগ আরম্ভ করেন এবং বলেন যে প্রকৃত ইসলাম সেটি যার উপর জামাতে আহমদিয়া প্রতিষ্ঠিত, যার জামাতে আহমদিয়া প্রচার প্রসার করছে তার ইমাম অসন্তুষ্ট হয়ে যায় এবং তাকে বের করে দেয়, প্রধান ইমাম যে ছিল তাকে। তিনি বলেন আমি জামাতের জন্য সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত, আমি সত্যের সাথী, সত্যের সাথে থাকবো, সংবাদে আল্লাহ তালার ফজলে সে অঞ্চলে তার মাধ্যমে অনেকেই আহমদিয়া গ্রহণ করেছে, এক জলসা এক ব্যক্তিকে আহমদি বানিয়েছে, এর ফলে শত শত মানুষ আহমদিয়া গ্রহণের সৌভাগ্য পেয়েছে, যোগ ইমামকে মানার সৌভাগ্য পেয়েছে।
শেখ খাদিম সাহেব জলসার কারণে আহমদি হয়েছিলেন। নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন শেখ খাদেম জলসা সালানা, যেহেতু জলসা আহমদি হয়েছেন নামের সঙ্গে এখন জলসা সালানা শব্দটি যোগ করে দিয়েছেন। অতএব এই জলসা অনেক মানুষের পুণ্যাত্মার জন্ম দেয়, আল্লাহ তাআলা তাদের অবস্থায় পরিবর্তন সৃষ্টি করেছেন, নতুন আকাশ এবং নতুন পৃথিবী সৃষ্টি করছেন। অতএব আমাদেরও চিন্তা করা উচিত, আমরা যাদের মাঝে অধিকাংশ জন্মগত আহমদি, আমাদের উচিত নিজেদের অবস্থার সংশোধন করা। অনেকেই আছেন এসএলএম সিকার, তারা এটি মনে করবেন না যে আপনারা এই পার্থিব ধন সম্পদ উপার্জনের জন্য এসেছেন। যদি জামাতের বিরোধিতার কারণে আপনারা পাকিস্তান থেকে বেরিয়ে আসেন, তাহলে আপনারা এখানে জামাতের দূত হিসেবে কাজ করুন এবং নিজ দায়িত্ব পালন করুন, আর নিজেদের আচার আচরণে এটি প্রকাশ করুন যে জামাতের সত্যিকার শিক্ষা হচ্ছে এটি। এই জাগতিক এবং পার্থিবতা অর্জনের পরিবর্তে হুজুর বলছেন যে পার্থিবতা উপার্জন করুন, কিন্তু আপনাদের আসল মনোযোগ দেওয়া উচিত আধ্যাত্মিক জগতের প্রতি। যা হোক, এটি হচ্ছে জলসার আশিস এবং কল্যাণ যা বিশ্ববাসীর সামনে সুস্পষ্ট। বিশ্ব আহমদিয়া জামাত পুণ্যের ক্ষেত্রে অগ্রগামী বা পুণ্যের ক্ষেত্রে এগিয়ে থাকার একটি প্রতিযোগিতা চলছে, আপনারাও চেষ্টা করুন এই দৌড় প্রতিযোগিতায় আপনারা যেন পিছিয়ে পড়ে না থাকেন। একটি যুগ ছিল যখন বিভিন্ন শহরের মাঝে প্রতিযোগিতা হতো এবং আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত তারাই হবেন যারা আল্লাহ তাআলার কর্তৃক যে প্রেরিত তার বেদনাকে অনুভব করে নিজেদের অবস্থার মাঝে পরিবর্তন সৃষ্টি করার চেষ্টা করবেন। এখানে আমি কর্মীদের, বিশেষ করে ওইসব কর্মীদের যাদের উপর অতিথি সেবার দায়িত্ব অর্পণ করা হয়েছে, তাদের বলছি যে আপনারা স্মরণ রাখবেন হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কে, যে তার প্রতি যে ওয়াসসে মাকানাকা ইলহাম হয়েছিল এটি এজন্য যে তার অতিথি যা পূর্বে অধিক সংখ্যায় আসতেন এবং যাদের অতিথি সেবা তিনি প্রয়োজন অনুসারে করতেন, এতে আরো বৃদ্ধি পেয়েছে। এই যে ইলহাম, এটি তার দাবির শুরুতেই হয়েছে, প্রাথমিক যুগেই হয়েছে এবং কয়েকবার এই ইলহাম হয়েছে, বিভিন্ন ভাবে এই ইলহাম হয়েছে। অতএব এই যে ওয়াসসে মাকানাকার যে বাণী, এটি তার অনুসারীদের জন্য প্রযোজ্য এবং ওই সময় তার সঙ্গে যারা কর্মী ছিল কাজ করতেন তাদের জন্য ছিল। এই যে প্রসারতা, এই যে ঘরের প্রশস্ততা, এটি অতিথি সেবার যে কাজ, এই কাজেও বৃদ্ধি ঘটবে। এখানে এই জার্মানিতেও এই কাজ বাড়ছে, নতুন মিশন হাউস নির্মিত হচ্ছে, মসজিদ বানানো হচ্ছে, এজন্য অতিথি সেবার যে কাজ, এই কাজও ধীরে ধীরে বাড়ছে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যারা কাজ করছো, তোমরা যারা হযরত মসীহ মাউদ আলাইহিস সালামের অনুসারী বা মান্যকারী, তোমরা ক্লান্ত হবে না, শ্রান্ত হবে না। হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম পূর্বেই প্রশস্ত হৃদয়ের মানুষ ছিলেন, তিনি অতিথিদের অতিথি সেবার কারণে আল্লাহ তাআলা বলেছেন যে মেহমান আসার কারণে তিনি ক্লান্ত হন না, শান্ত হন না। এটি তার বৈশিষ্ট্য তো ছিলই, কিন্তু তার সঙ্গে যারা কর্মী আছে তাদের উপর, যাদের উপরে এই অতিথি সেবার দায়িত্ব অর্পণ করা হয়েছে তাদের জন্য, যারা তার যুগে ছিল এবং পরবর্তীতে যারা আসবে তাদের জন্য এটি প্রযোজ্য। এটি তাদের জন্য বরকত বা কল্যাণ লাভের সুযোগ। এজন্য আল্লাহ তাআলার এই যে ওয়াসসে মাকানাকার নির্দেশ, এটি আজ আমরা পূর্ণ করার জন্য আমাদের নিজেদের মনকে অতিথিদের জন্য অনেক প্রশস্ত করতে হবে, বড় করতে হবে। লঙ্গরখানা গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম একটি কাজ। আজ বিশেষভাবে যদি কোনো জলসায় খলিফা ইবাক্ত উপস্থিত থাকেন, তখন মেহমানরা আসেন এই জন্য যে তারা যেন খলিফার নিকটে আসতে পারেন, কিছু সময় কাটাতে পারেন, এবং এই উদ্দেশ্যে এই দিনগুলোতে বিশেষভাবে অতিথিদের প্রতি দৃষ্টি রাখা উচিত। সাধারণ অবস্থায়ও, সাধারণ দিনগুলোতেও, জলসার দিনগুলোতেই নয়, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের অতিথি সেবার দৃষ্টান্ত আমাদের কাছে রয়েছে, যে তিনি বলেছেন অতিথির জন্য জিজ্ঞেস করবে না যে আমি আপনার সেবা করব কি করব না, কোন ধরনের যে কত খরচ হবে বা ব্যয় হবে এজন্য আপনারা ভয় পাবেন না। মেহমানের আরাম আয়েস বা স্বাচ্ছন্দ্যের প্রতি দৃষ্টি রাখা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিশেষভাবে অতিথি সেবা করেছেন, তার চেহারা আনন্দে উদ্বেলিত হতো যখন তিনি জানতে পেতেন যে আজ মদিনায় বসবাসকারী তার সাহাবিরা বাহির থেকে বহিরাগত সাহাবিদের আরাম এবং স্বাচ্ছন্দ্যের প্রতি খেয়াল রেখেছেন, তাদের সেবা করেছেন এবং তাদের অতিথি সেবা করেছেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের ব্যক্তিগত দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। লঙ্গরখানার যে কর্মী যারা ছিল তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে অতিথিরা যখন ফিরে যায় তখন তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেই মেহমানদের কাছে যান এবং তাদেরকে পুনরায় ফিরিয়ে আনেন, এবং তিনি নিজে টাঙ্গা থেকে তাদের মালপত্র বিছানাপত্র নামাতে আরম্ভ করেন, এরপর কর্মীরা এসে নামাতে থাকেন। এসব এই জন্য করেছেন যে তিনি অতিথি সেবার উন্নত মান প্রতিষ্ঠা করতেন এবং এর পাশাপাশি তিনি তার অনুসারীদের শিখাতে চেয়েছেন। এটি কেবল আমরা পাঠ করব বা শোনার জন্য নয়, পড়া এবং শোনার জন্য নয়, বরং এটি আমাদের ব্যক্তিগত জীবনে আমল করার জন্য, অনুশীলনের জন্য। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যেমনটি আমি বলেছি, আল্লাহ তাআলা জামাত প্রতিষ্ঠার পূর্বেও ওয়াসসে মাকানাকার সুসংবাদ সংবাদ দিয়েছিলেন, লোকজন দলে দলে আসবে এই সংবাদ দিয়েছিলেন, কিন্তু এরপর পুনরায় বারবার আল্লাহ তাআলা এই ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন, শেষ পর্যন্ত তার উপরে ইলহাম হতে হয়েছে 1907 সনে হয়েছে। এজন্য যে তারপর তার জামাত এই গুরুত্বকে যেন অনুধাবন করতে পারে। অতএব এখানে যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা অতিথি সেবার গুরুত্বকে অনুধাবন করুন। কিন্তু অতিথি সেবা এই জলসা দিনগুলোতে এখানে হচ্ছে, 30-32 হাজার লোকের খাবার প্রস্তুত করতে হয়, রান্না করতে হয়, এজন্য এক বেলা এক তরকারি রান্না করা হয়, সাথে রুটি দেওয়া হয়। খেয়াল রাখতে হবে প্রত্যেক ব্যক্তির কাছে যেন খাবার পৌঁছে এবং প্রত্যেকের প্রয়োজন অনুসারে যেন সে খাবার পায়, আর সম্মানের সঙ্গে যেন তাকে খাবার খাওয়ানো হয়, আর সাবধানতা অবলম্বন করতে হবে যেন খাবার নষ্ট না হয়। কিন্তু খাবার নষ্ট হওয়ার অর্থ এই নয় যে এই গরমের দিনে আপনারা যে খাবার এক বেলার খাবার বেঁচে গেছে সেই খাবার পুনরায় আপনারা দ্বিতীয় বেলাতে খাইয়ে দিবেন। আর দ্বিতীয় অতিথি সেবা হচ্ছে সাধারণ দিনগুলোতে, আর এই সাধারণ দিনগুলোর অতিথি সেবার জন্য হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম অতিথিদের সকল প্রয়োজন, তাদের স্বভাব এবং চরিত্র অনুযায়ী, তাদের চাহিদা অনুযায়ী পূর্ণ করার তিনি চেষ্টা করেছেন। অতএব স্থানীয় যে ব্যবস্থাপনা আছে তাদেরও এই বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়া উচিত। কাউকে খাবার খাইয়ে অতিথি সেবার দায়িত্ব পালন হয়ে গেছে এটি মনে করবেন না।
মেহমানদের খেদমত প্রকৃতপক্ষে পুরোপুরি হওয়া সম্ভব না, অনেক আহমদী অতিথি আমাদের অনুষ্ঠানে আসেন, আমাদের পৃথিবীর বিভিন্ন স্থানে আমরা যাদের আতিথ্য করে থাকি তারা প্রভাবিত হয়ে এতে। জার্মানির জামাত আল্লাহ তাআলার ফজলে মসজিদ নির্মাণ করছে, আর মসজিদের বিভিন্ন অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও আসে, তাদের আতিথেয়তার ব্যবস্থা করা হয়, বিভিন্ন স্থানে চায় বা চা পানির ব্যবস্থা নেওয়া হয়, এতটা ভালোই ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু বসার যে ব্যবস্থা আমার মতে ভালো করা হয় না। তারা বলে যে এখানকার মানুষ বেঞ্চে বসার অভ্যাস রাখে, তাই তাদের জন্য বেঞ্চ রাখা হয়, অনেক সম্মানিত অতিথিরা তাতে বসে, অভ্যাস থাকলেও আমাদের যে স্ট্যান্ডার্ড আতিথেয়তার উন্নত আরো উন্নত হওয়া উচিত। যদি অভ্যাস থেকে থাকে তাহলে এখানে অভ্যাস আছে বলে দেখানো হচ্ছে, আপনারা চেয়ার যে বসে রেখেছেন এখানে, এর জায়গায় বেঞ্চ রাখা উচিত ছিল। নিজের জন্য একটি মানদণ্ড আর অতিথিদের জন্য ভিন্ন স্ট্যান্ডার্ড। এর অর্থ এটি করবেন না যে আগামী বছর চেয়ার সরিয়ে আপনারা বেঞ্চ রাখা আরম্ভ করবেন। আমার কথার অর্থ হল সেখানে আপনারা মান উন্নত করুন, সেখানে চেয়ার রাখার ব্যবস্থা করুন। আফসার জোসেফ সালামা তাৎক্ষণিকভাবে বাজেট কমানোর চিন্তা করবে এসব কথা শুনে। মেহমানদের সম্মানজনকভাবে বসানোর ব্যবস্থা থাকা চাই। আমাদের আতিথেয়তার যে ঐতিহ্য আছে তা চোখে পড়া উচিত, যার আমাদের শিক্ষা দেওয়া হয়েছে। চা ইত্যাদির কথা বলেছে, হালকা রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়, সেই স্থানীয় পর্যায়ে হয়তো ঠিক আছে এটি, কিন্তু এক্ষেত্রেও দৃষ্টি রাখা চাই যে আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে, এখানকার মানুষ কি পছন্দ করে। কিন্তু যদি খাবারের আমন্ত্রণ দেওয়া হয়, বাইরের অতিথি যদি ডাকা হয়, তাহলে তাদের রুচি অনুসারে খাবারের ব্যবস্থা করা উচিত। বরং মরিচ যুক্ত খাবারও থাকা চাই, এমন খাবার পরিবেশন করা উচিত যা এরা পছন্দ করে। হালাল এবং পছন্দনীয় খাবার বানানো যেতে পারে এদের রুচি অনুসারে। কয়েকদিন পূর্বে মিউনিখে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান ছিল, সাংসদরা ছিল, আমার সাথে ডিস্ট্রিক্ট গভর্নর, মেয়র এবং অনেকেই উপস্থিত ছিল। তাদের জন্য সামান্য খাবার তুলনামূলকভাবে কয়েকজনের জন্য ভালো পাকানো হয়েছিল, কিন্তু জেনারেল খাবার, জেনারেলি অনেক জার্মান সেখানে উপস্থিত ছিল, 200-300 হবে, আর তাদের সংখ্যা অনেক বড় ছিল এবং শহরের সম্মানিত মানুষ ছিলেন তারা। আমি যে খাবার দেখছিলাম এমন মনে হচ্ছিল যে কোনোভাবে দায়সারা ভাবে তারা কাজ করছিল, অনেকে হয়তো খাবার খায়ওনি। একটা অনুষ্ঠানে সম্মানিত লোকদের আমন্ত্রণ জানানো হয়, মানুষ এই জন্যও আসে যে খলিফা ওয়াক্তের উপস্থিতি রয়েছে সেখানে, তাদের আতিথেয়তার যে দায়িত্ব বর্তায় তা তো পালন করো। স্থানীয় জামাত যদি করতে না পারে তাহলে কেন্দ্রীয় জামাতের একটি দায়িত্ব রয়েছে আতিথেয়তার ক্ষেত্রে ব্যয় করার বা খরচ করার। অনুষ্ঠান খুব ভালো ছিল, উন্নত মানের, অনেক অনেক মানুষ উপস্থিতি বড় ছিল, জায়গা ভালো ছিল, ভালো হল নেওয়া হয়েছে। এর বিস্তারিত দিক পরে বর্ণনা করব, কিন্তু এক্ষেত্রে যে ঘাটতি ছিল সেদিকে মনোযোগ আকর্ষণ করা প্রয়োজন, অথবা এটি অভ্যাস হয়ে যাবে। এছাড়া এটিও স্মরণ রাখবেন যে সমস্ত অতিথিরা এই দিনগুলোতে আসে, যখন আমি এখানে থাকি তখন যে সমস্ত মেহমান আসে তাদের আমি বলেছি সুন্দরভাবে আতিথেয়তা করা আপনাদের জন্য আবশ্যক খরচ। আর স্থায়ী আতিথেয়তার এই দায়িত্ব হল জিয়াফত টিমের, যে যে শহরে খলিফা যায় স্থানীয় লোকদের দায়িত্ব। কোনো প্রকারের কোনো কিছু উচ্চবাচ্য না করে আতিথেয়তা করতে হবে, যে মেহমান বোঝা হয়ে যাচ্ছে, কোনো প্রকারের কষ্ট কারো আবেগ অনুভূতিতে আঘাত আসার যদি কোনো আশঙ্কা থাকে সেটি এড়ানো উচিত। আল্লাহ তালা যারা সৎকা দিয়ে খোটা দেয় তা সেটিকেও আল্লাহ তালা অপছন্দ করেছেন। ভালো কথা বলা এর তুলনায় ভালো খোটা দেয়া থেকে, বা এমন আচরণ করা যার ফলে তার কষ্ট হতে পারে। তো আতিথেয়তা এটি মেহমানদের প্রাপ্য অধিকার, তাদের মেহমান নেওয়াজি করে কোন এরপর খোটা দেয়া এটি একেবারেই নিম্নমানের একটি কাজ বা নিচ আচরণ। অনেকেই এমন আছে যারা এই ধরনের ব্যবহার করে থাকে। এমনকি আমার সাথে যারা আসে তাদেরকে এমন এমন কথা বলে যা তাদের আবেগ অনুভূতিতে আঘাত আনতে পারে। আমি এখন ইশারা এই কথা বলছি, যদি যদি প্রয়োজন হয় খুলে খোলাসা করে সব বলবো, আল্লাহ করুন এর এমন প্রয়োজন যেন সামনে না আসে। কিন্তু আমি আশা করি সংশ্লিষ্ট ব্যক্তি যারা রয়েছেন তারা যেন নিজেদের ভুল বুঝে ইস্তেগফার করেন। আল্লাহ তাআলা সকল কর্মীকে, কর্মী বাহিনীকে বিবেক বুদ্ধি দিন, তারা যেন নিজ দায়িত্ব তার প্রদত্ত শিক্ষা অনুসারে পালন করতে পারে। জলসার প্রেক্ষাপটে একথা আপনারা স্মরণ রাখবেন যে আপনাদের সবাইকে নিজ পরিবেশ এবং সারাউন্ডিংস এর উপর দৃষ্টি রাখতে হবে। কর্মরত বা ডিউটিতে যারা আছে তাদের সাথে সবাই যেন অংশগ্রহণকারী সবাই যেন সহযোগিতা করে। সিকিউরিটির প্রয়োজন এখন সব জায়গায় রয়েছে, তাই সবাইকে সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা এই জলসাকে সকল অর্থে সফল করুন, আর জলসায় অংশগ্রহণকারী সবাইকে আল্লাহ তাআলা সে বরকত এবং কল্যাণ রাজি একত্রিত করার তৌফিক দিন। মুসলিমদের প্রেরিত হওয়ার উদ্দেশ্য যেন তাদের জীবনে বাস্তবায়িত হয়। আপনাদের কাছে জামাতের যে প্রত্যাশা রয়েছে বা মুসলিমদের যে প্রত্যাশা জামাতের কাছে, সেটি যেন আমাদের জীবনে পূর্ণ হয়।
Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر